স্টার্ট করব ১৬ নম্বর পেজ। তার আগে একটু উর্দু যে কয়েকটি ভাষা দিয়েছেন ১২ নম্বর পেজে, যে পে টে চে ডাল রে ঝে গাফ মগুন্না আর ইয়ায়ে মজহুলা, এগুলো হচ্ছে উর্দু এবং ফার্সি শব্দ ব্যবহার হয়। আরবি যা হরফিতে উর্দু ফার্সিতে ঝে এর মতো পড়া একটা প্রচলিত ভুল, ঠিক আছে। আমরা অনেক জন পড়ি যাকে ঝে পড়ে দিই, তারপরে অনেক বাংলাদেশি ভাইদেরকে পড়াই মসজিদে ফজরের পর, তারপরে যখন সুযোগ পায় তাহলে জিম এবং যা এই দুটো তো খুব মুশকিলে পড়ে যান, মানে জিমটা ঠিক যায়ের মতো হয়ে যায় কারো কারো, আবার কারো কারো যে এটা জিমের মতো উচ্চারণ করে দেন। বা যারা বাংলা ভাষায় জানে তাদের মধ্যে যা এবং জিম হয়তো খুবই কঠিন হয়ে যায়, তো ঠিক অনুরূপ যাটাকে যেন উর্দু ফার্সি ভাষার ঝে কুজ্ঝটিকার ঝেটা এরকম যেন উচ্চারণ না হয়ে যায় যাটা। ওয়াও ইয়াও আলিফ যদি স্বরবর্ণ স্বরধ্বনি যুক্ত স্বর হয় তাহলে এই তিনটি অক্ষরকে আমাদের হরফ বলে, এগুলো তো সব জানা আছে আলহামদুলিল্লাহ। এবার আমরা যাই আরবি অক্ষরের উচ্চারণ, এটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলেরই আশা রাখি। আলিফ বা তা সা জিম হা খ দাল ওয়াল র যা সিন শিন সাদ গাদ তা ওয়া আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া। এখানে কিন্তু শেষে হামজা দেয়নি, তার কারণ দিকে শুরু তো আলিফ লাগা আছে। আচ্ছা, নিচে নোট দিয়েছেন আরবি ব্যঞ্জন বর্ণগুলি সঠিকভাবে জানার জন্য তিনটি জিনিস জরুরি, প্রত্যেকটি অক্ষরের সঠিক নাম জানা, প্রত্যেকটি অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ করা অর্থাৎ মাখরাজ, আর অক্ষরগুলো পরস্পরের মাঝে পার্থক্য জানা, ঠিক আছে। এগুলো সব হয়ে গিয়েছিল, এবার আমরা আসি অনুশীলনী ১৬ নম্বর, কাছাকাছি আকৃতির আরবি অক্ষর বা তা সা বা তা সা, এগুলো দেখতে একই শুধু নোক্তার জন্য পার্থক্য, তাই না? গঠন একই শুধু নোক্তার জন্য পার্থক্য, জিম হা খ এই তিনটে একরকম লিখতে শুধু নোক্তার জন্য পার্থক্য, দাল জাল র জা সিন সিন স জ ত জ আইন অইন নুন ফা কফ তা ওয়াও কাফ লাম মিম হা। এই হাটা আরবিতে কয়েক রকম লেখা যায়, চার রকম লেখা যায়, ঠিক। তো কোনো কোনো সময় বুঝা বুঝতেও খুব টাইপিং অন্যান্য কোরআনে যেরকম টাইপিং আলাদা হয় তখন এই হাটা অনেকজন বুঝতে পারে না, ঠিক। আমাদের রেওয়ায়তে হাফসে যেটা আরবি পাকিস্তান হিন্দি এবং পাকিস্তান বাংলাদেশে চলে সেগুলো বুঝতে পারা যাবে, কিন্তু এখন বর্তমানে যে আরবিগুলো রাসমে ওসমানি যেটা হয়েছে অনেক হা বুঝতে পারা যায় না। আচ্ছা, আর একটি আলিফের ওপরে হামজা, তাই না? দেখুন ইয়া দুরকম লেখা আছে, একটা নোক্তা দিয়ে আর একটা বিনা নোক্তা দিয়ে, তারপরে হামজা কেবল, তারপরে আছে আলিফের ওপরে হামজা, তারপর আলিফের নিচে হামজা। এটা একটা আরবি কায়দা আছে, আলিফের উপরে যদি হামজা হয় সেটাকে পেশ অথবা জবর পড়তে হবে, সেটা আরবি গ্রামারের দিক দিয়ে যদি জবর হয় তাহলে জবর, পেশ হলে পেশ, আর যদি নিচে হয় তাহলে সেটাকে কনফার্ম ভাবে জের দিয়ে পড়তে হবে। আর একটা এই হামজাটা দেওয়ার কারণ হচ্ছে হামজা কাতাই, হামজা আসলি, আলিফের উপরে বা নিচে যদি হামজা থাকে তাহলে সে হামজাটা কাতাই বা আসলি, আর যদি বিনা হামজাই থাকে কেবল আলিফ লেখা থাকে তাহলে জানতে হবে যে সেটা হামজা ওয়াসলি। তারপরে আপনার আসি অনুশীলনী নোক্তাযুক্ত অক্ষর সমূহ বা বায়ের নিচে এক নোক্তা তা, তা দুই রকম লেখা হয়েছে, তাই না? তাটাকে দুই রকম লেখা হয়েছে, তো এখানে নিচে রেখে দিয়েছেন পাটার প্রকার, তাহলে নোটটা দেখা যাক, অক্ষরগুলো তো বুঝতে পারছি আমরা। নোটের মধ্যে লিখেছেন কিছু অক্ষর এক নক্তা যুক্ত, আবার কিছু দুই নক্তা, আবার অবশিষ্ট নম্বর দুই দিয়েছেন কিছু অক্ষরের উপরে নক্তা, আবার কিছু অক্ষরের নিচে নক্তা। নম্বর তিন নম্বর দিয়েছেন নক্তা দ্বারাই একই আকৃতি অক্ষরের মাঝে পার্থক্য করা হয়, ঠিক যেরকম জিম হা খ বা তা সা। তারপরে জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে চার নম্বর দিয়েছে নক্তা বিশিষ্ট অক্ষর গুলোকে হরফে মানকুতা, মানকুতা নক্তা থেকে মানকুতা যাকে নক্তা দেওয়া হয়েছে। মানকুতার আসল হচ্ছে নকফত, নক হরফে মানকুতা যাকে নক্তা দেওয়া হয়েছে তাকে তাদেরকে বলা হয় হরফে মানকুতা, নক্তাওয়ালা হরফদেরকে। আর যেগুলোতে নক্তা মুক্ত অক্ষর সমূহকে কি বলা হয়, যেগুলোতে নক্তা নেই ঠিক সেগুলোকে বলা হয় হরফে মোহমালা, ঠিক হরফে মোহমালা মানে বিনা নক্তা অক্ষর, আর হরফে যেগুলো নক্তা সহকারে হলো হরফে মানকুতা। এবার পাঁচ, ওই উপরে গোল তা এবং লম্বা তা, এই তায়ের দুই প্রকার লিখেছেন ইনি। এক নম্বর তা যেটা লম্বা তা, তায়া মাফতুহা মানে খোলা, লম্বা করে খুলে রেখেছে যে তাটা, মাফতুহা মানে প্রকাশ, একে বলছে তায়া মাফতুহা লম্বা তা। ইহা ওয়াসলে মিলিয়ে পড়ার সময় ওয়াকফর অর্থাৎ থামার সময় উভয় অবস্থাতে তা উচ্চারিত হবে, যখন মেলাবেন তখনও তা পড়তে হবে, যখন ওয়াকফ করবেন তখন এই তাটাকে পড়তে হবে, ঠিক যেরকম ফিসসামাওয়াত, ফিসসামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ ফিসসামাওয়াতি ওয়াল আরদ মিলিত অবস্থা পড়া গেল। আরেকটা আছে যখন ওয়াকফ করবেন তখনও পড়তে হবে ফিসসামাওয়াত, হ্যাঁ বিল বানাত বাইনাত, গোল তাহলে ওয়াকফ সময় পড়তে হবে, মিলিত সময়ও পড়তে হবে। খ তায়ে মারবুতা, যেটা গোল তা বলছি এটাকে বলছে তায়ে মারবুতা, মারবুতা মানে বাঁধা হওয়া, হ্যাঁ মিলিত ধরনের গিট বাঁধা হওয়া গোল মতো, এই জন্য বলছে তায়ে মারবুতা। এ ওয়াসলে তথা মিলিয়ে পড়ার সময় তা পড়তে হবে, যেমন আল-ক্বারিআতু মাল-ক্বারিআতু ওয়ামা আদরাকা মা, এবং ওয়াকফের সময় হা সাকানা দিয়ে পরিবর্তন করতে হবে, তাই না? ইহা সর্বদা নাম বিশেষের শেষে হয়, মানে ইসেম যে শব্দগুলি আরবিতে ইসম বা নাম হয় সেই শব্দের শেষে হয় এগুলো, সাজারাতন বা করাতন, করিয়াতন, শুন ঠিক। তো এগুলোকে ওয়াকফের সময় হা সাকানাতে পরিবর্তন করতে হবে, সাজারা বাকারা আল-ক্বারিআহ, ইনা সাগীরা কাবীরা, ঠিক। এগুলো তো মোটামুটি বিশেষ খুব একটা কঠিন নাই। তারপরে আমরা এই অনুশীলনটা ওই ছেড়ে দেওয়া হচ্ছে, মিলিত অবস্থা যেভাবে বা লেখা হয়, নুন লেখা হয়, ফা গায়ন ইত্যাদি মিলিত অবস্থা যেভাবে লেখা হয় ওটা বুঝিয়েছে। তারপরে এখানে নক্তা ছাড়া, হ্যাঁ আলিফ হা দাল রস সিন সা তা আইন কাফ লাম মিম ওয়াও হা হা হামজা। তারপরে আসন কুড়ি নম্বর পাতা, খালি ঘর পূর্ণ করুন, এখানে অনুশীলন দিয়েছেন খালি ঘর, আলিফের পরে বা তায়ের পরে, সা জিমের পরে, হা খয়ের পরে, দা যা সিন, তারপরে ছোট সিনের পরে বড় সিন যেটা সিন বলি, সদের পরে গ ত জ, তারপর আইন গয়ন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এখানে বিশেষ কিছু নেই। তারপরে নক্তা যুক্ত করুন, এখানেও বিশেষ কিছু নেই, এটাকে পার করে দেন। মাখরাজ তথা উচ্চারণের স্থলে তরতিবে আরবি বর্ণমালা, আচ্ছা ওয়াও আলিফ পিয়া মাদ্দা এগুলো হচ্ছে জফ মুখের খালি জায়গা থেকে। তারপরে আপনি পাবেন হামজা ইউ, ওটাও হচ্ছে স্বরবর্ণ যুক্ত, এখানে বিশেষ কিছু নেই, অনুশীলনই আসছে। তারপরে ২৪ নম্বর পাতায় একটাই লিখেছে, দেখেন যে এই আয়াতটিতে আরবি ব্যঞ্জন বর্ণ উল্লেখ হয়েছে, মানে ২৮টি আরবি ব্যঞ্জন বর্ণ একটি আয়াতের সব অক্ষরগুলি উচ্চারণ হয়েছে, চিহ্ন করে নিচে আরবি সহকারে তারতিব সহকারে লিখুন। এখানে হয়তো টাইপিংটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আয়াতটি উঠেনি, তাই না? তো আমরা সূরা ফাতহ আল ফাতহ ২৬ পারাতে, তো ২৬ পারাতে সূরাতুল ফাতহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ফাতহ ২৯ নম্বর আয়াতে আরবি ২৮টি বর্ণমালা আছে, আয়াতটি কি তাই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه أخرج شطأه فاستغلظ فاستوى على سوقه يعجبه الزراع يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. أي آيات 28 আরবির অক্ষর আছে, সেগুলো চিহ্ন করে নিচে লিখতে হবে। তো এখানে খালি জায়গা পূর্ণ করা, খালি জায়গা দেওয়া আছে ঘর বলে, এখানে পূর্ণ করে নেবেন। তো এখানে বিশেষ কিছু নেই আমি ভাবছি, আর এখানে কায়দাও বিশেষ কিছু নেই। তারপরে 25 নম্বর পেজ বাংলা ইংরেজি পরিবর্তন। আচ্ছা, বতে ব বা বি, তাতে তা বা টি, সাতে ছ বা টি এইচ। আচ্ছা, আমরা সা উচ্চারণের সময় ছ উচ্চারণ করি, হ্যাঁ, এবং আর একটা অক্ষর আছে সদ, সদে দন্ত স্বয়ে বয়ে। আমাদের বাংলায় দেখা যায় অনেক বইয়ে, অনেক আলেমের বইয়ে যে সোয়াদটাকে ছদে লিখেছেন, তাই না? তাহলে আরবিকে ঠিক আরবি মাখরাজের মতোই পড়তে হবে, বা অন্য ভাষাতে গেলে সেটা ট্রান্সলেট করা যাবে না। দেখুন, এখানে সাকে যদি আমরা ছ পড়ি তাহলে ছ বোন, তাই না, ফাহাদ্দিক, কিন্তু না, ঠিক ওর নিজের মাখরাজে আরবির মতো তাকে উচ্চারণ করতে হবে। সা সা, এর মধ্যে কোনো সিটি হবে না। সায়ের মাখরাজ জিভের ডগা উপরে সামনে দাঁতের ডগা, সেখান থেকে সা যাল ল, ঠিক মানে সাদ। আর সালাত থেকে আচ্ছলাত, হ্যাঁ, ছলাত পড়ি, ছলাতে ফজর, ছলাতুল মাগরিব বা ছলাতে জানাজা পড়া যায়, অনেক শেখরে লিখেছেন বা সাদকে ছ, কিন্তু সঠিক উচ্চারণ স, দন্ত সয়ে বয়ে এটাই সঠিক উচ্চারণ স, ঠিক এর উচ্চারণ সাদের উচ্চারণ, হ্যাঁ, জা সিন সাদ, জিভা ডগা উপর নিচে সামনে দাঁতের ডগা মিলিয়ে জা সিন সাদ। আর এই তিনটি অক্ষর হচ্ছে হরফে সাফির, তাই না, সিটি যুক্ত অক্ষর। আর সাদটা অক্ষরের মধ্যে চলে আসছে হরফে ইস্তেআলা, মানে মোটা অক্ষরের মধ্যে চলে আসছে, মোটা অক্ষর হচ্ছে জি জি, সাদটা ছয় বয়ে, কিন্তু সাটা হবে যেটা উপরে ছ লেখা আছে, সে সাটা হবে মধ্যন্য স, যেটা পেট কাটা একটা আছে না বলি পেট কাটা মধ্য, পেট কাটা মধ্যন্য স, ওই সটা উচ্চারণ করলেই যথেষ্ট। তাহলে আমাদেরকে মাখরাজে যেতে হবে আরবির দিক দিয়ে, কিন্তু কোনো বাংলা বা ইংরেজির দিক দিয়ে যদি উচ্চারণ করি তাহলে কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না বা কোরআন আমাদের শুদ্ধ হবে না, তাই না? লেখার সময় হয়তো সেটা আমরা ঠিক চিহ্ন করে দিতে পারি যে এটা এর উচ্চারণ সা, এর উচ্চারণ ছ, কিন্তু পড়ার সময় কিন্তু সঠিকভাবে আরবি যে মাখরাজগুলো উচ্চারণ জায়গা সেইভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। জি, রাতকে ছ করে যে কিন্তু এখানে মধ্যন স লিখবেন, যখন কোনো হয় মধ্যন স, ফাহাদিস, হ্যাঁ, আসাবিত, ঠিক আচ্ছা, তারপরে খ খ, জাটকে এখানে জ, জয়ে বয়ে উচ্চারণ, কিন্তু এটা সিটিযুক্ত জা, আচ্ছা, কিন্তু জিমটাকে আমরা বর্গী জ পড়তে পারি, কেন একবারে জিবার মধ্যস্থল তার বরাবর তালু, মুজাহিদ, জাহিদ, হ্যাঁ আচ্ছা, সিনটা ঠিক আছে, দন্ত স, শ্যান, তালবা স ঠিক আছে, তারপরে গদ, অন্ত জ ঠিক আছে, ত, তয় বয় ঠিক আছে, জ, অন্ত জ ঠিক আছে, আচ্ছা, বাকিগুলো কফ ঠিক আছে, কাপ, মিম, নুন, ওয়াও, ব, এখানে ব একটা বায়ের উচ্চারণ আর একটা ব ওয়াও এর উচ্চারণ, তাই না? তাহলে আমরা যদি দুটোই ব পড়ি বাংলাতে তাহলে কিন্তু ভুল পড়ব। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে ওয়াও এর মাখরাজ কোথায় এবং বায়ের মাখরাজ কোথায়, দুটো কিন্তু হরফের শাফাবি, হরফের শাফাবি চারটা, বা, মিম, ওয়াও, ফা, তাহলে বাটা শাফাবির ঠোঁটের কোন অংশ থেকে উচ্চারণ হচ্ছে সেটা দেখতে হবে, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ঠিক, আর ওয়াওটা দুই ঠোঁট মিলিয়ে মাঝখান থেকে কিছু খোলা রেখে ওয়াও, ঠিক, ওয়ালাহুম, হ্যাঁ, ওয়ালা, ওয়া, উই, উ, তাহলে এখানে বা এবং ওয়াও এর মধ্যে আমরা পার্থক্য করতে হবে, সঠিক মাখরাজটা আমাদের আরবিতে জানতে হবে, তারপরে হা, তারপরে হামজা, তারপরে ইয়া। এখানে আর কিছু বিশেষ দেখছি না, আপনারা নোট এখানে কি বলছে দেখি, 27 নম্বর পেজ, আরবি অক্ষরগুলো অন্য কোন ভাষায় সঠিকভাবে হুবহু উচ্চারণ করা বড় কঠিন কাজ, ইনি এখানে লিখেও দিয়েছেন, তাই না? ইনি এখানে সেটা সম্পূর্ণ লিখে দিয়েছেন মনে হচ্ছে, কারণ আরবি অক্ষরগুলোর মাখরাজ উচ্চারণ স্থলের সাথে অন্য ভাষার উচ্চারণ স্থলের মিল কম, একেবারে ঠিক, তাই না? আর কিছু এমনও আছে যার প্রতিবর্ণ নাই, হ্যাঁ, মানে কিছুই খুঁজে পাবে না সে মাখরাজে, তাই বিশুদ্ধ উচ্চারণ শেখার জন্য প্রয়োজন ভালো আলেম বা কারি ও হাফেজ সাহেবদের কাছে শেখা, ঘরে বসে সঠিক উচ্চারণ শেখার জন্য পাঠ্য বইয়ের সাথে আপনাদের জন্য শিক্ষক হিসাবে উপহার থাকবে মূল্যবান একটি সিরি, সিরি অনুসরণ করলে যে কেউ বাড়িতে বসে বসে আরবি অক্ষরের আল্লাহ চাহে তো বিশুদ্ধ উচ্চারণ শিখতে পারবেন আর সঠিকভাবে কোরআন তেলাবাত করতে পারবেন বলে আমার আশাবাদী। লাইনে ব্যক্ত করে দিয়েছেন যে আরবির মাখরাজ যে অক্ষরগুলো যে জায়গা থেকে বের হবে, অন্যান্য ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু ওইগুলো কিন্তু সেই জায়গা থেকে উচ্চারণ করা কঠিন, কোনো কোনো অক্ষরের মেলই নাই, তাই না? তাহলে আরবি শিখতে গেলে আমাদেরকে আরবি উচ্চারণের জায়গাগুলি জানতে হবে আর আরবির ভাষার প্রতি জ্ঞানও রাখতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখানে বিশেষ শুধু অনুশীলনই পেলাম, খুব একটু যে গ্রামারের কায়দা পাইনি, তবু যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে এতটুকু। আজকে হলো 27 পেজ, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ 28 থেকে হবে ইনশাল্লাহ, যত আমরা আগে যাব হয়তো কায়দা ভালোভাবেই পাবো। আর এই বইটা শেষ করে আরও আমি অন্য বই থেকেও আপনাদেরকে দর্শ দেবো ইনশাল্লাহ, এই বইটা আগে শেষ করি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করুন, বা কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করুন, মাইক ফ্রি করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি এই হরফগুলোর মাখরাজ থেকে সঠিক উচ্চারণগুলো জন্যে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সমস্ত মাখরাজ একদিনে শিখালে পরে আমরা বুঝতে পারবো না। অন্তত মাখরাজের স্থানগুলো নিয়ে এক একদিন এক একটা নেবেন, মাখরাজের স্থান যে জায়গা নিয়ে যে কয়টা হরফ আছে সেটা একদিন একদিন করে দিলে পরে আমরা সুবিধা হবে।
আচ্ছা আচ্ছা, জি শামসুল্লাহ, আমি বুঝতে পারলাম। তাহলে আমরা প্রত্যেকটা অক্ষরের মাখরাজ সামনে সপ্তাহে বলবো, তাই তো? প্রত্যেকটা অক্ষরের মাখরাজ হিসাবে সামনে সপ্তাহে বলবো। আপনার শুরুতে কিছু কথা বুঝতে পারিনি, লাস্টে বুঝতে পারলাম বলে আমি ধরে নিলাম যে হ্যাঁ, মাখরাজ হিসাবে সামনে সপ্তাহে বলতে হবে। ইনশাল্লাহ, জি ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে সামনে সপ্তাহে আগে মাখরাজগুলো সঠিক করে আবার ফিরে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি অনলাইন ছাড়লাম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের ওয়াইয়াক মোহাম্মদ হাসান ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মানে যেরকম এক মাখরাজের যে গলা জফে দান, গলা থেকে যেটা মাখরাজে যে কয়টা অক্ষর নিয়ে, সেরকম গলার উপরের থেকে অর্থাৎ খালি জায়গার থেকে গলার উপরে যে আইন গায়েন এই সব আছে, যে মাখরাজের স্থান বেঁধে যে দুই একটা মাখরাজ করে ধরবেন, তা না হলে একবারে সব ধরলে আমাদের মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, রাখি শেখ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।